আজকের কল ইন শো আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। আমরা যেমনটি জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেওয়া ছাড়াও জাতিসংঘের এবং বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মানবিক সমস্যার কথাও বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরেছেন। বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের চালচিত্র তুলে ধরেছেন। তাকে দুটি বিশেষ পুরস্কারেও ভূষিত করা হয়েছে। এবছর প্রধানমন্ত্রী হাসিনার জাতিসংঘে আসা এবং সেই অনুসঙ্গে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নানান দিক সম্পর্কে আলোচনার জন্য আজ আমার সঙ্গে টেলি সম্মিলনী লাইনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের অন্যতম সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক মান্নান, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আরও রয়েছেন নিউ ইয়র্ক থেকেই প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও স্বাগত।
ধন্যবাদ।
শ্রোতারা যারা এ বিষয়ে আমাদের এই আলাপনে অংশ নিতে চান, প্রশ্ন করতে চান, আপনারা অনুষ্ঠান চলাকালে আমাদের এই নম্বরে ফোন করতে পারেন 2026193064। আমরা আমাদের আলোচকদের কাছে যাওয়ার আগে শুনতে চাই যে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে শেখ হাসিনা কালকে জাতিসংঘের সাধারণ পরিষদে ঠিক কি বললেন।
যার সভাপতি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক নিপীড়িত ও রোহিঙ্গাদের মতো নিজ গৃহ থেকে বিতাড়িত মানুষের দুঃখ দুর্দশা আমার হৃদয়কে ব্যথিত করে। এই জাতীয় ঘটনাকে অগ্রাহ্য করে শান্তিপূর্ণ, ন্যায্য ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের মানুষের উপর পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছিল, মিয়ানমারের ঘটনা সে কথাই বারবার মনে করিয়ে দেয়।
1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের মানুষ শরণার্থী হবার দুর্যোগের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে, তাই রোহিঙ্গাদের মানবিক সংকটকে বাংলাদেশ কখনই পাশ কাটায়নি। শেখ হাসিনা এ প্রসঙ্গে পরবর্তীতে পরদেশে থাকার তার নিজের জীবনের ট্র্যাজিক দিকটিও তুলে ধরেন।
আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, রোহিঙ্গাদের উপর ঘটে যাওয়া অত্যাচার ও অবিচারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। একজন মানুষ হিসেবে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা আমরা যেমন অগ্রাহ্য করতে পারি না, তেমনি পারি না নিশ্চুপ থাকতে। আমার পিতা মাতা সহ পরিবারের সদস্যদের হত্যা পর আমাকেও দীর্ঘ 6 বছর দেশে ফিরতে দেওয়া হয়নি। আমরা 2 বোন শরণার্থী হিসেবে বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছিলাম। তাই আপনজন হারানো এবং শরণার্থী হিসেবে পরদেশে থাকার কষ্ট আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আলোকে অধ্যাপক আব্দুল মান্নান, আপনার মন্তব্য কি হবে?
ধন্যবাদ। আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রথমে আমি এই দিন উপলক্ষে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। গত কয়েকদিন ধরে তিনি আসার পর থেকে বাংলাদেশের যতগুলো এখানে ইভেন্ট হয়েছে, সাইড ইভেন্ট, সবগুলোতেই মাননীয় প্রধানমন্ত্রী না থাকলেও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে ছিলেন, ইভেন্টগুলোতে ছিলেন। তো ঘুরে ফিরে যে কটি বিষয় এসছে তার মধ্যে নিঃসন্দেহে এই রোহিঙ্গা বিষয়টি প্রাধান্য পেয়েছে, এবং সেই রোহিঙ্গা বিষয়টি প্রাধান্য পাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে 1 বছরের আগে এই যাত্রায় যে রোহিঙ্গারা আসা শুরু করেছিল তখন মনে করা হয়েছিল এটা বোধহয় একটা সময় থেমে যাবে, আন্তর্জাতিক সম্প্রদায়ে একটা তাদের ভূমিকা নেবে। কিন্তু 1 বছর পরেও দেখা যাচ্ছে সেটি তো থামেই নাই, বরং এখনো সংবাদপত্রে যে খবরাখবর আছে 5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। সুতরাং বাংলাদেশের মতন, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন কালকে, বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশ যেখানে ঘন বসতিপূর্ণ এলাকা এবং ওই অঞ্চলের মানুষ মোটামুটি খুব বেশি সচ্ছল না হলেও তারা দিন আনে দিন খায় বা কোন রকমে চলে, সেখানে বাংলা থেকে আসা এত রোহিঙ্গা, কত রোহিঙ্গা শেষ গুনে হয়তো আমরা শেষ করতে পারবো না, তবে আনুমানিক ধারণা করা হচ্ছে এই মুহূর্তে কক্সবাজার, কুতুপালং, টেকনাফ, উখিয়া এইসব অঞ্চলের যেসব ক্যাম্প করা হয়েছে সেখানে কমপক্ষে 11-12 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। এবং আমাদের বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার যে স্টেপস গুলো নিয়েছেন সেটি বিশ্ব মহলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে এটা নন্দিত হয়েছে। কারণ তিনি প্রথম যখন গিয়েছেন তখন সংখ্যা ছিল 5 লক্ষ বেশি। তিনি বলেছেন যে আমরা যদি 16 কোটি মানুষকে খাওয়াতে পারি, বাড়তি 5 লক্ষ মানুষকে খাওয়াতে পারবো। সেই কারণে তিনি তাদের থাকার ব্যবস্থা করেছেন টেম্পোরারিলি, তারপরে তাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার ধীরে ধীরে ব্যবস্থা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে এসছেন। এবং বর্তমানে যে অবস্থায় আছে যে বার্মা তাদের কিছুতেই মানে নিয়ে যাওয়ার যে একটা আগ্রহ থাকা উচিত সেটা কিছুতেই তাদের কার্যক্রমে দেখা
যায়। অধ্যাপক মান্নান, আপনার কাছে আমরা
গতকাল
জি আপনার কাছে আমরা আবার ফিরে আসবো, বারবার ফিরে আসবো। এর মধ্যে জনাব সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কি মন্তব্য করবেন?
এটা তো একটা ভয়াবহ সমস্যা। প্রধানমন্ত্রী এর আগেও দেশে থাকতেও বিভিন্ন প্রতিনিধি দলকে, বিভিন্ন দেশের সরকারকে, নেতাদের বোঝানোর চেষ্টা করেছেন যে এটা একটা ভয়ঙ্কর সমস্যা, মানবিক সমস্যা, এটার সমাধান হওয়া উচিত। এটার জন্য বার্মার উপরে, মিয়ানমার উপরে চাপ প্রয়োগ করা উচিত যাতে তারা সেফ ভাবে এদেরকে, অর্থাৎ এদের নিরাপত্তার নিশ্চিত করে এদেরকে তাদের স্বদেশে স্বনিবাসে ফেরত নেওয়ার ব্যবস্থা করে, সেটার জন্য উনি চাপ দিয়ে আসছেন। এবং এখানে জাতিসংঘে আসার পরেও তিনি বিভিন্ন দেশের নেতাদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছে বলেছেন, জাতিসংঘে তার যে ভাষণ সাধারণ পরিষদের অধিবেশনে সেখানে তিনি এটা উল্লেখ করেছেন। এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য, বিশ্ব শান্তির জন্য। কারণ একটা তো হচ্ছে যে বাংলাদেশ একটা, যেটা প্রফেসর মান্নান উল্লেখ করলেন যে অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা উন্নতিশীল দেশ, তার পক্ষে এত বড় বোঝা সম্ভব, বহন করা সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় কথা এখানে নীতির কথা। কোন একটা দেশের জনগোষ্ঠীকে তাদের ধর্মের কারণে বা তাদের এথনিসিটির কারণে সংখ্যাগুরু সম্প্রদায়ের চাপের মুখে বের করে দেবে, বা সে দেশের সেনাবাহিনী, সে দেশের সরকার তাদের উপর নিষ্ঠুর নির্যাতন এবং অত্যাচার চালাবে এবং বের করে দেবে, এটা মানা যায় না। এটা যদি করা হয় তাহলে তো সারা বিশ্বের শান্তি বিপর্যস্ত হয়ে পড়বে। ফলে সেটাও আর একটা প্রধান কারণ যে এদেরকে তাদের দেশে ফেরত নিতে হবে। এটা বাংলাদেশ অস্থায়ীভাবে তাদেরকে, আমাদের মানবিক দিক প্রধানমন্ত্রী দেখিয়েছেন, কিন্তু সেটার চেয়ে বড় কথা আমরা তাদেরকে থাকতে দিয়েছি বলে তাদের জন্য চরাঞ্চলে অস্থায়ীভাবে কিছু নিবাস ব্যবস্থা করার চিন্তা করা হচ্ছে বলে, এর মানে না যে বাংলাদেশ এদেরকে গ্রহণ করা উচিত। বাংলাদেশ ওটা বার্মাকে তাদেরকে নিতে হবে, বাধ্য করতে হবে, না হলে এবারে সাম্প্রতিককালে আরেকটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা আমরা লক্ষ্য করেছি। আসামের প্রায় 40 লক্ষ লোককে বলা হচ্ছে তারা আসামের লোক না, তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গে এর পরে বিজেপি চাপ দেওয়া চোখ শুরু করেছে, সেখানে সংখ্যা হয়তো 1 কোটি হবে। তো এই যদি হয় বাংলাদেশের উপরে নানা দিক থেকে যে চাপ প্রয়োগ করা হবে, এটা একটা ভয়ঙ্কর অবস্থা হবে। কিন্তু তার চেয়ে বড় কথা আমি বারবার যেটা উল্লেখ করব যে এটা একটা অত্যন্ত সমস্ত আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। এভাবে কোন দেশের জনগোষ্ঠীকে অন্য দেশে ঠেলে দেওয়া যায় না, সেটার সমাধান হওয়া উচিত।
জি, আপনাদের কাছে ফিরে আসবো। আমাদের একজন শ্রোতা পিরোজপুর থেকে নাসিম আলী টেলিফোন করেছেন। হ্যালো,
হ্যালো, নাসিম আলী বলছিলাম।
জি জি, আপনার প্রশ্ন বলুন।
জি, মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘের রোহিঙ্গা ইস্যু সহ সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয়ে তার বক্তব্যে তার অবস্থান তুলে ধরেছেন। রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে উনি বলেছেন যে বিশ্ব নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেন, তো বিশ্ব নেতৃবৃন্দ গত 1 বছরে আমরা লক্ষ্য করেছি তারা বেশ সহানুভূতি দেখিয়েছেন, তারা সহায়তা করেছেন, তারা পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমার একটা বিষয়ে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সাথে খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত, এবং বাণিজ্যিক ভাবে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত গভীর, এটা প্রতিবেশীও বলতে পারি। অন্যদিকে রাশিয়াও বাংলাদেশের বন্ধু, তো তাদেরকে কেন মাননীয় প্রধানমন্ত্রী এই রোহিঙ্গা ইস্যুতে বারবার উপরে চাপ সৃষ্টি করতে, উনি ঠিক সেইভাবে ভূমিকা নিতে কোথাও কোন সমস্যা আছে কিনা বা সেটা উনি আলাপ আলোচনা শুরু করতে পারেন কিনা?
ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি। ভারত কিংবা চীনের সহায়তা নিয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কি কোন রকম বাধা আছে?
হ্যাঁ, এখানে প্রথম দিকে ভারত, রাশিয়া এবং চীন তাদের যে একটা স্ট্যান্ড ছিল সেটি এখন ভারত বা রাশিয়ার যত না আগের অবস্থানে আছে, কিন্তু চীন তাদের নিজস্ব অবস্থানেই আছে। কিন্তু আবার তারা যখন আমাদের বাইলেটারাল ডিসকাশন হয়, মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়, তারা তখন বারবার বলেন, প্রতিশ্রুতি দেন যে আমরা বিষয়টা সুরাহা করার চেষ্টা করছি, আমরা বার্মার সাথে আমাদের কথাবার্তা চালু আছে, আমাদের নেগোসিয়েশন আমরা করার চেষ্টা করছি কিভাবে এটা। কিন্তু চীন যেটি সবসময় বলে আসছে, যেমন গতকাল গত পরশু যখন জাতিসংঘে একটা আন্তর্জাতিক কমিটি হলো এই বার্মার অ্যাট্রসিটিজ এবং জেনোসাইড এই গণহত্যাকে তদন্ত করার জন্য, চীন বলেছে এই চীন সেটাতে রাজি হয় নাই। সেখানে যে কটি দেশ, প্রায় 35টি দেশ এই সরকারকে সমর্থন করেছে, কিন্তু যে কটি দেশ সমর্থন করে নাই, তিনটা কি চারটি দেশ, তার মধ্যে স্ট্রংলি এটার বিরোধিতা করেছে হচ্ছে চীন। তারা বারবার বলছে এটা আন্তর্জাতিকীকরণ করাটা ঠিক হবে না, এটিকে এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সরি, বাংলাদেশ এবং চীনের মধ্যে, মায়ানমারের মধ্যে নিজস্ব একটা আভ্যন্তরীণ সমস্যা, তাদেরকে এটা সুরাহা করতে হবে, ওইভাবেই এটা আন্তর্জাতিকীকরণটা সঠিক হবে না। তো আমরা মনে করি যে এটি এখন কোন অবস্থাতে আর বাংলাদেশ বা মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয় না। যেমন 1971 যখন পাকিস্তান সেনাবাহিনী, সেটিও কালকে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ পরিষদে তার বক্তব্য বলেছিলেন, প্রেক্ষাপটে বাংলাদেশে বাঙালিদের উপরে পাকিস্তান সেনাবাহিনী অত্যাচার শুরু করেছিল এবং যুদ্ধ শুরু করেছিল। তো তিনি বলেছেন যে প্রথম থেকে আমরা সকলেই জানি যে প্রথম থেকে বিশ্বের অনেকেই বলেছিল এটি বাংলাদেশের পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়। তারপরে যখন ইনফ্লাক্স অব রেফিউজিস, লক্ষ লক্ষ রেফিউজি ভারতে যাওয়া শুরু করলো, তখন বললো যে এটা ভারত এবং পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন 1 কোটি শরণার্থী ভারতে গিয়ে আশ্রয় নিল, তখন কিন্তু এটি আর আভ্যন্তরীণ বিষয় থাকলো না, এটা একটা আন্তর্জাতিক বিষয় পরিণত হলো। তখনও কিন্তু চীন পাকিস্তানের পক্ষ নিয়েছে আন্তর্জাতিক ফোরামে, রাশিয়া বাংলাদেশের পক্ষ নিয়েছে, ভারত তো বাংলাদেশের পক্ষে ছিলই। কিন্তু বর্তমানে বিশ্বায়নের যুগে, যেখানে অর্থনীতিটা মূল চালিকা শক্তি সবকিছুরই, সেখানে মনে হচ্ছে চীন বা রাশিয়া বা ভারত অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে। তবে আমি মনে করি যে ভারত এবং রাশিয়া আগে যে অবস্থানে ছিল সেখান থেকে কিছুটা হলেও সরে এসছে। কিন্তু চীন যদিও বলছে যে আমরা চেষ্টা করছি, কিন্তু তাদের চেষ্টার কোনো ফল কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। তো সেই ফ্রন্টে আমাদের আরো একটু অ্যাগ্রেসিভলি তাদের সাথে কথাবার্তা বলতে হবে। আমরা জানি চীনের যে ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট মিয়ানমারে আছে, একেবারে সমপর্যায়ে না হলে বাংলাদেশেও তাদের একটা বিরাট অর্থনৈতিক স্টেকস আছে, অর্থনৈতিক বিনিয়োগ আছে। তো এই সব মিলিয়ে এখানে শুধু সেফ ডিপ্লোমেসি দিয়ে সমস্যা হবে না, সেখানে অর্থনৈতিক ডিপ্লোমেসিটাও কাজ করতে হবে এবং অন্যান্য ফোরামে চাপ যেটা আছে সেটা জিয়ে রাখতে হবে। আপনারা গতকাল দেখেছেন কানাডার পার্লামেন্ট অং সান সুচি যে একটা নাগরিকত্ব তাকে দেওয়া সম্মান সূচি সেটা বাতিল করেছে। তো আমরা কিছু গেইন করছি আন্তর্জাতিক ফ্রন্টে, কিন্তু এটা নট এনাফ। কিন্তু কারণ হচ্ছে আরাকানে এই মিয়ানমারের যে থেকে উৎখাত হওয়া যে রোহিঙ্গারা
অনুরোধ করবো উত্তর একটু সংক্ষেপে দেওয়ার। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কি ভারত এবং চীনের এর ব্যাপারে সম্পৃক্তি ব্যাপারে কিছু বলবেন?
ভূমিকা তো নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু ওই যে সবসময় মানে স্নায়ুযুদ্ধের মতো একটা পরিস্থিতি। বার্মার বিপুল পরিমাণে গ্যাস এবং প্রাকৃতিক সম্পদ আছে, তো তার বিপুল অংশ চীন ইতিমধ্যে চুক্তি করে রেখেছে আহরণ করার জন্য, নেবার জন্য। তখন তড়িঘড়ি করে ভারতও সেখানে লেগে গেছে বাকিগুলো আহরণ করার জন্য, কেন তাদের প্রচন্ড বিপুল অর্থনৈতিক স্বার্থ জড়িত। আর নীতির কথা আন্তর্জাতিক, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা চীনের ভূমিকা, আমেরিকার ভূমিকা দেখেছি। নীতির কথা সবসময় যে তারা অনুসরণ করে নিজেদের স্বার্থ দেখে। আর এখানে আরেকটা কথা উল্লেখ করা উচিত, বার্মার সেনাবাহিনী প্রায় 70 বছর থেকে সেই দেশের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিরুদ্ধে, তেমনি ভাবে চীন একটি চীনের বর্ডারে আরেকটি চীন বা চীনের সাথে আগে আরেকটা কয়েকটা অক্ষর আছে, আরেকটা জাতিসত্তা আছে সেটা কিছুটা চাইনিজ, তো তাদের বিরুদ্ধে এরা যুদ্ধ চালাচ্ছে এবং তাদের তো মানে তাদের ব্যাপারেও কিছুটা সমর্থন দিল। একেবারে বার্মা ইন্টারভিউ করার মতো কোনো কিছু করেনি চীন, কারণ হচ্ছে অর্থনৈতিক স্বার্থকে তারা প্রাধান্য দিচ্ছে। এখন ওয়ান রোড ওয়ান ইত্যাদি ওই যে পলিসি তারা চালিয়েছে সেটাতে বার্মাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, সেই স্বার্থেও তারা কিছুটা সীমিত হচ্ছে। কিন্তু আমাদের যেটা ডক্টর মান্নান প্রফেসর মান্নান উল্লেখ করলেন, বাংলাদেশেও তারা ইনভেস্ট করছে, বাংলাদেশের সাথেও তারা মানে অর্থনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। ফলে আমাদের যে একেবারে ক্লাউড নেই, আমরা তাদেরকে উপরে প্রেশার ক্রিয়েট করার কোনো কিছু নেই তা না, আমাদেরকে প্রচন্ড ভাবে তদবির চালাতে হবে, চেষ্টা করতে হবে যেন তাদের নীতি অন্তত কিছুটা হলেও তারা বদল করে নেয়। বা সিকিউরিটি কাউন্সিলে যদি প্রশ্ন আসে, তারা আগে একবার ভেটো দিয়েছিল, আবার ভেটো দিতে পারে, ফলে এই দিকে আমাদের তৎপর হতে হবে।
আমাদের আরো একজন শ্রোতা ঢাকা থেকে আছেন, লিসা। ঢাকা থেকে লিসা, হ্যালো।
হ্যালো,
জি,
আমি ঢাকা থেকে লিসা সুজান বলছি।
জি লিসা সুজান,
আমার প্রশ্ন, জাতিসংঘের তত্ত্বাবধানে মায়ানমার কি রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরি করবে? আমার দ্বিতীয় প্রশ্ন, জাতিসংঘ কি নিজ দেশে টেকসই এবং নিরাপদ আবাসন রোহিঙ্গাদের জন্য নিশ্চিত করতে পারবে? আমার সবশেষ প্রশ্ন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিশ্চিত করতে না পারলে এবারের জাতিসংঘের অধিবেশনে আমাদের প্রাপ্তি কি? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। অধ্যাপক মান্নান, সেফ জোন কি তৈরি করানো সম্ভব হবে মিয়ানমারে, না হলে শেষ পর্যন্ত কি হবে, এই প্রশ্ন?
একটা কথা পরিষ্কার হওয়া ভালো, সেফ জোন তৈরি করা আর একটা বিশাল জনগোষ্ঠীর সেফটি নিশ্চিত করা এক জিনিস না। কিন্তু আমরা সেফ জোন একটা এলাকাকে, এটা বিশ্বের অনেক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করা হয়েছিল, এমনকি যুক্তরাষ্ট্র করা হয়েছিল। হয়তো অনেকে জানেন না যে যখন জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল, জাপানি বংশোদ্ভূত অনেককে সেই সেফ জোনে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার অর্থ না যে বার্মা যদি একটা সেফ জোন হয় সেখানে সব লাইন ধরে ফিরে যাবে। তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, প্রথমে কালকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেন্টস, যিনি প্রধান তিনিও ছিলেন ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে, তিনি বলেছেন যে প্রথমে তাদের যে বেসিক হিউম্যান রাইটস অ্যাজ এ সিটিজেন অব বার্মা, মায়ানমারের যে অধিবাসী হিসেবে তাদের যে অধিকার, সেই প্রথম অধিকারটা হচ্ছে তাদের নাগরিকত্ব দেওয়া, সেই নাগরিকত্ব তাদেরকে দিতে হবে এবং একজন নাগরিকের যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংসদে জাতিসংঘে গত বছরও বলেছেন, তার 5 দফায় এবারও বলেছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এবং তারা তাদের এখন যে জায়গা জমিন যেগুলো তাদের চাষাবাদ করত সেগুলো তারা ফিরিয়ে যেতে হবে। সুতরাং সেফ জোনটা একটা সমস্যার সমাধান না, কিন্তু মানুষের সেফটিটা, নিরাপত্তাটা, পারিবারিক ব্যক্তিগত সম্পদের নিরাপত্তাটা, এটাই হচ্ছে মূল কথা। সেটাই এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হলে যে এটা সমস্যার সমাধান হবে সেটা না, জাতিসংঘ নিশ্চয়ই তত্ত্বাবধান করবে, কিন্তু মানুষগুলো নিরাপদ বোধ করতে হবে, তাদেরকে তাদের সিটিজেনশিপ যেটা নাগরিকত্ব সেটা দিতে হবে। আপনি যদি বার্মায়, আপনি জানেন যে প্রায় 130টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, সবাই যদি কালকে এসে আইওএমএ প্রেসিডেন্ট,
হ্যাঁ সৈয়দ মাহমুদুল্লাহ,
সেফ জোনের কথা যেটা বলা হচ্ছে, এটা না হলে তিনি প্রশ্ন করেছেন তাহলে সাধারণ পরিষদে আমাদের মানে গেইনটা কি, এটা কোনো কথা হতে পারে না। আমার দাবি না মানলে, ন্যায্য দাবিও যদি না মানে, সেটা বাস্তবায়িত না হয় তাহলে জাতিসংঘ তো খালি একমাত্র একটা বিষয় নিয়ে কাজ করে না, নানা ধরনের চাপ আছে তার ভিতর দিয়ে অগ্রসর হয়। এখানে সিরিয়ার গৃহযুদ্ধের কথা উল্লেখ করে নেয়, তুরস্ক সেই প্রথম থেকে প্রায় 500 বছর আগে থেকে তার বর্ডার এলাকায় সেফ জোন করার কথা বলছে, যাতে সেই দেশে টার্কিতে বা ইউরোপের লোক না গিয়ে তুরস্কের মানে সিরিয়ার ভিতরেই উদ্বাস্তরে থাকতে পারে। সেটা তো কখন গৃহীত হয়নি। এর মনে আমরা জাতিসংঘ তুলে দেব বা বলবো যে জাতিসংঘে আমরা এলে লাভটা কি, সেফ জোনের একটা দাবি করা যায় অস্থায়ী ভাবে, এবং যাতে করে ওরা অন্তত বাংলাদেশে না এসে অন্য দেশে না গিয়ে তাদের দেশের ভিতরে থাকলো। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1982 সালে সেখানকার সামরিক জান্তা, এই তার আগে না কিন্তু 1982 সালে তাদের রোহিঙ্গাদের নাগরিকত্ব তুলে দিয়েছিল যে তারা আর আমাদের দেশের নাগরিক না, ফলে তাদের সেটা হচ্ছে তাদের নাগরিকত্ব ফেরত দেওয়ার জন্য দাবি করা উচিত, এবং তারপরে যারা উদ্বাস্তু তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ফেরত নেওয়ার নিতে হবে।
জি, আমাদের আরো একজন শ্রোতা সম্ভবত ঢাকা থেকেই, নাজনীন আহমেদ আছেন। হ্যালো।
হ্যালো,
জি,
আমি নাজনীন আহমেদ, গৃহিণী, ঢাকা থেকে বলছি।
জি বলুন, আপনার প্রশ্ন।
আমার প্রশ্নটা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানে যে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ চুক্তির যে অবিলম্বে কার্যকর ভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন, তিনি জাতিসংঘে এক ভাষণে বলেছেন জাতিসংঘের সাথে মিয়ানমারের যে চুক্তি হয়েছে আমরা তার দ্রুত বাস্তবায়ন কার্যকারিতা চাই, কিন্তু সেটা কবে? এক বছরের বেশি সময় হয়ে গেল, বিশ্বের এত চাপ থাকার পরেও মিয়ানমার এখনো কোনো উদ্যোগ নেয়নি রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার বিষয়ে। তাহলে এই সমস্যার সমাধান কোথায় এবং কিভাবে,
সমস্যার সমাধান কোথায় এবং কিভাবে এবং কবে হবে সে নিয়ে প্রশ্ন করেছেন অধ্যাপক আব্দুল মান্নান। আপনি কি আছেন আমাদের সঙ্গে লাইনে? ওনার লাইনটা কেটে গেছে, আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাচ্ছি।
ওইটা সমস্যা কখন সমাধান হবে বলা মুশকিল। বাংলাদেশের সাথে মিয়ানমারের একটা চুক্তি হয়েছিল এদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে, জাতিসংঘের সাথে না, কিন্তু সেটা তারা বাস্তবায়ন করছে না, তারা ঢিমেতে তালা নেই। এমনকি বাংলাদেশ থেকে তাদের ওখানে নেওয়ার ব্যাপারে তারা শনাক্ত প্রমাণ করতে হবে এরা ওদের দেশের নাগরিক কিনা। তো এখন ওদের দেশের নাগরিক কিনা, ওরা যখন ওখান থেকে নির্যাতনের মুখে, ধর্ষণের মুখে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে, গ্রামের গ্রাম জ্বালিয়ে দিয়ে, শিশুদেরকে মায়েদের সাথে সামনে হত্যা করে, এরা যখন ওই দেশ থেকে ছুটে প্রাণ ভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য এসেছিল, তখন কি তাদের হাতে পরিচয় পত্র তুলে দিয়েছিল, তাদের ফটো আইডি তৈরি করে দিয়েছিল যে তারা প্রমাণ করবে যে আমরা বার্মা থেকে এসেছি? ফলে একটা তো হচ্ছে তারা ওই দেশের নাগরিকত্ব হারিয়েছে আগে, নাগরিকত্ব কোনো কাগজপত্র নেই, আর ওই দেশে তারা ছিল তার প্রমাণও তাদের নেই, তারা শুধুমাত্র প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসছে, এবং এখানে আসার পরে তাদেরকে সাথে সাথে আমাদের সরকার যে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থা অন্তত এই ক্ষেত্রে করেছেন, তাদের একটা মানে চমৎকার আইডি তৈরি করে দিয়েছেন, কারা কারা আসছে, কখন আসছে, কোন জায়গা দিয়ে আসছে, ফটো থেকে শুরু করে সব তৈরি করে আছে, এবং পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থাগুলো তার সাথে জড়িত হয়েছে, সেই প্রমাণ তাদেরকে গ্রহণ করতে হবে বার্মাতে। এই সমস্ত কথা বলে চলবে না, কিন্তু কথা হচ্ছে আমরা কেবলমাত্র জাতিসংঘে প্রধানমন্ত্রী এসছেন কেবলমাত্র রোহিঙ্গা ইস্যু নিয়েই আমরা কথা বলবো, আমার প্রধানমন্ত্রী অন্যান্য ইস্যু এবং জাতিসংঘের সাথে বাংলাদেশে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী তাতে বাংলাদেশ প্রচুর সৈন্য দিয়ে থাকে, ফলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানে গন্ডগোল দুর্যোগপূর্ণ এলাকায় বাংলাদেশ বিরাট ভূমিকা পালন করছে, সেসব দিকেও আমাদের আলোচনায় কিছু মনোনিবেশ করা যেতে পারে।
হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। যশোর থেকে এ মুহূর্তে লাইনে আছেন সরাসরি শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
জি বলুন।
মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে জাতিসংঘে আছেন, এবং জাতিসংঘে এবারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে উঠে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য রেখেছেন রোহিঙ্গা ইস্যুতে, পাশাপাশি তিনি রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে একটি একটি ছোট্ট শব্দ ব্যবহার করেছেন, শব্দটি হলো আমাদের ধৈর্য কমে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই ধৈর্য কমে যাওয়া কথাটির পিছনে মাননীয় প্রধানমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্ব নেতৃবৃন্দ, বিশ্বব্যাপী যে সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার ওয়ার চলছে আমাদের বিশ্বব্যাপী, এটাকে দমনের জন্য একটা সাইবার সিকিউরিটি জোন তৈরি করবার প্রস্তাব এনেছেন। আপনারা কি মনে করছেন যে তারা যে প্রস্তাবটি এনেছেন সেই প্রস্তাবটি বিশ্ব নিরাপত্তার স্বার্থে ঠিক যথার্থ হয়েছে বা হচ্ছে, বা এটা হলে বিশ্বের সাইবার ক্রাইম কমে আসবে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হবে? ধন্যবাদ প্যানেলকে।
অনেক ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকে। এই যে ধৈর্য কমে আসছে, এই কথাটি প্রধানমন্ত্রী রয়টারকে বলেছেন বলে শ্রাবণী সুর বলছেন। এতে ঠিক তাৎপর্য কতখানি বিপজ্জনক হতে পারে সৈয়দ মাহমুদুল্লাহ?
না, তা বিপজ্জনক হবে কেন? তিনি একটা একজন কথা বলছেন যে আমাদের আর কত আমরা সহ্য করবো, এর মানে এই না যে তিনি বলছেন যে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়বে, তা না। কিন্তু কথা হচ্ছে যে আমরা আর কত নেব, আমরা আর পারছি না। এই আমাদের তো আমাদের জনগণের, আমাদের সরকারের, আমাদের সামর্থ্যের এবং ধৈর্যের একটা সীমা আছে। এটা এক ধরনের ওয়ার্নিং এবং এক ধরনের সতর্ক সংকেত। এই একটা সাইবারের ব্যাপারে যে সেফ জোন করা, সেটা টেকনোলজি যেভাবে দ্রুত বিস্তার হচ্ছে এবং উন্নতি ঘটছে, তাতে মানে হিমশিম খেয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে বলা হচ্ছিল রাশিয়া এই দেশের নির্বাচনকে নানাভাবে অনুপ্রবেশ করে সাইবারের মাধ্যমে প্রভাবিত করেছে, এবং এখনো নাকি সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। মাত্র দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এখন চীনও এবারের মধ্যবর্তী নির্বাচন ইনফ্লুয়েন্স করার জন্য সাইবারের মাধ্যমে চেষ্টা করছে। সাইবারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে সারা বিশ্বে এটা ইউজ করে, এগুলো সব সত্য। ফলে এই নিয়ে পৃথিবীর তাবৎ বিশ্বের সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা, সবচেয়ে বড় জ্ঞানীরা এই সময় এই ব্যাপারে যারা এক্সপার্ট, তারা নানা ধরনের চিন্তা ভাবনা করছেন। হয়তো কোনো একটা সুরাহা হতেও পারে, তবে অদূর ভবিষ্যতে ফুল প্রুফ কোন সুরাহা করা যাবে এটা বলা মুশকিল।
অধ্যাপক মান্নান আমাদের সঙ্গে এখনই আবার যোগ দিয়েছেন, টেলিফোন লাইন কেটে যাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত। তবে এই বিষয়ে যাওয়ার আগে, এই যে সাইবার সিকিউরিটি নিয়ে একটা প্রতিবাদ হচ্ছে, তার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন পুরস্কৃত হয়েছেন, অনেক কথাবার্তা বলেছেন, অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছেন, তার পাশাপাশি বাংলাদেশে চিত্র সাংবাদিক শহীদুল আলমকে গ্রেপ্তার করা নিয়ে কাল যখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন ভেতরে, তার বাইরে, জাতিসংঘের বাইরে, কেবলমাত্র বিএনপি বলবো না, বরঞ্চ আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান থেকেও প্রধানমন্ত্রী এবং তথা বাংলাদেশ সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়। আমরা তার খানিকটা অংশ শুনতে চাই।
শহীদুল আলমের জন্য যে যার মুক্তি আমরা চাই, অন্যান্য যে সমস্ত ছাত্ররা এবং অধ্যাপকরা এবং অন্যান্য জার্নালিস্ট যারা, প্রেস যারা যারা আটক আছেন, সবার যেন মুক্তি হয়, সেটাই আমাদের ইচ্ছা। এবং আমরা চাই যে আমাদের দেশে যেখানে সামনে আমাদের নির্বাচন আসছে, সেখানে যেন সবাই বলতে পারে যে আমাদের এই মত, আমাদের অন্য মত, এবং আমাদের মত বিভেদের মধ্যেই যেন আমাদের দেশ অনেক শক্ত হতে পারে।
অধ্যাপক আব্দুল মান্নান, আপনি কি বলবেন যে এই মতভেদের জায়গাটা কি বাংলাদেশে খুব কমে আসছে?
না, শুনুন, আমি ভদ্রমহিলার কথা শুনছিলাম। শহীদুল আলমের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তার সাথে অনেকেরই ব্যক্তিগত পরিচয় আছে। তিনি একজন নামকরা ফটোগ্রাফার, এটা নিয়ে কোন সন্দেহ নেই, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু তিনি আল জাজিরাকে যে ইন্টারভিউটা দিয়েছেন সেটা আমরা দেখেছি। তাকে প্রশ্ন করা হয়েছিল ওই যে ঢাকায় যে দুইজন ছাত্র মারা যাওয়ার প্রেক্ষিতে যে একটা আন্দোলন হচ্ছিল সেটা নিয়ে, তো সেটা তিনি জবাব যতটা না দিয়েছেন তার বেশি কথা বলেছেন বাংলাদেশে বর্তমান সরকারের বিষয়ে, যেটি সাধারণত জামাত বা বিএনপি বলে থাকে বা অন্যান্য বিরোধী দলগুলো বলে থাকে, তিনি একই ভাষায় কথা বলেছেন। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক আর বাংলাদেশ হোক, কোন কি বলে যে ফ্রিডম অফ স্পিচ অর্থই না যে আপনি সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বা অন্য কোন অশান্তি সৃষ্টি করতে পারে, এরকম কোন কিছু আপনি প্রকাশ প্রচার করবেন সেটা হতে পারে না, সেটা যুক্তরাষ্ট্র হতে পারে না, সেটা ইউরোপের কোন দেশও হতে পারে না, সেটা বাংলাদেশের মতো অনেকটা উন্নয়নশীল দেশও হতে পারে না। তো আমি মনে করি যে আর ভদ্রমহিলা বলেছেন যে সাংবাদিকরা জেলে আছে, আমার জানা মতে কোন সাংবাদিক জেলে নাই, যারা জেলে আছে তারা রাজনৈতিক কারণে জেলে আছে, তাদেরকে অনেকে আইনের মাধ্যমে তারা ছাড়া পাচ্ছেন পেয়েছেন অতীতে। আবার এখন যদি আপনি দেখেন বাংলাদেশে বিএনপির বাইরে যেসব দল ছোটখাটো দল নিয়ে জাতীয় ঐক্য করার নামে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, তারা যে ভাষায় কথা বলেন বা যে ধরনের কর্মসূচি গ্রহণ করেন
সরকারি দৃষ্টিভঙ্গি থেকে তিনি কিছু আপত্তিকর কথা বলেছেন, কিন্তু আমি সেটা শুনে আমার কাছে এত ভয়ঙ্কর ভাবে উত্তেজনাকর এবং উস্কানিমূলক বলে মনে হয়নি। এবং এই কারণে তাকে এত দীর্ঘদিন জেলে রাখা বা জামিন না দেওয়া, এটা আমার কাছে কিরকম যেন আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কিন্তু মাননীয় আদালত সব আরো তথ্য কিছু আছে কিনা বিচার করে কি সিদ্ধান্ত নিচ্ছেন আমি জানি না, তবে আমি মনে করি মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, কাউকে ধ্বংস সৃষ্টি করা বা নৈরাজ্য সৃষ্টি করার কাউকে সুযোগ দেওয়া যেমনি উচিত না, তেমনি মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত। কারণ হচ্ছে আজকে একটা দল ক্ষমতায় আছে, কাল যদি সেই দল না থাকে ফলে এই ধরনের পরিস্থিতি তাদের সমর্থকদের জন্য ভয়ঙ্কর হতে পারে। মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা
আপনাদের উভয়কেই আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আলাপনের এই সংকলন এখানেই শেষ হচ্ছে।